ভট্টাচার্য ঘরে নিয়ে আসলেন, নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, মুকুন্দ, ব্রহ্মানন্দ, তারা মহাপ্রভুর খবর পেয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আসলেন। জগন্নাথ মন্দিরে গেলেন না, এসে মহাপ্রভুকে দর্শন করলেন, দেখলেন অচেতন হয়ে আছে। এবং রাজা প্রতাপ সার্বভৌম ভট্টাচার্যের যে পুত্র ছিল চন্দন, চন্দনেশ্বর, তাকে দিয়ে ভক্তদের পাঠালেন যে মন্দিরে জগন্নাথকে দর্শন করে আসতে। কারণ মহাপ্রভু তো অচেতন হয়ে আছে, কিছু করার নেই। নিত্যানন্দ প্রভু, অন্য ভক্তরা সবাই জগন্নাথ মন্দিরে গেলেন, জগন্নাথকে দর্শন করলেন এবং নিত্যানন্দেরও সেরকম ভাব উদয় হলো। পরে অবশ্য সংযত করে ফিরে আসলেন। কিছুক্ষণ পরে মহাপ্রভু প্রায় তিন প্রহর মানে কত ঘন্টা হবে, হ্যাঁ, 9 ঘন্টা, 3 ঘন্টা 1 প্রহর মনে হয়, 9 ঘন্টা। কারণ আমার মনে হচ্ছে এই 3 প্রহর আরো এক জায়গায় চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে। যখন শিবাস ঠাকুরের পুত্র বিয়োগ হলো, মহাপ্রভু কীর্তন টীর্তন করে বললেন, শিবাস তোমার বাড়িতে কি কোনো অঘটন ঘটেছে? বলছে, না প্রভু, আপনি সাক্ষাৎ মঙ্গলময়, আমার বাড়িতে কোনো অসুবিধা নেই। মহাপ্রভু তো সব জানেন, উনি বললেন চলো তো ঘরের ভিতরে যাই। যে দেখছেন শিবাস ঠাকুরের একমাত্র পুত্র দেহ ত্যাগ করেছেন এবং অনেক আগে। এবং মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন কতক্ষণ আগে দেহ ত্যাগ করেছেন, শিবাস ঠাকুরের স্ত্রী মালিনীকে জিজ্ঞাসা করেছেন। তখন মালিনী উত্তর দিয়েছেন 3 প্রহর আগে, মানে 9 ঘন্টা। তা এরকম মহাপ্রভু অচেতন হয়েছিলেন প্রায় 3 প্রহর। তারপরে যখন চেতন হলো, সবাইকে একসঙ্গে নিয়ে মহাপ্রভু অর্থাৎ নিত্যানন্দ প্রভু সবাইকে সার্বভৌম ভট্টাচার্য প্রসাদ পাওয়ালেন এবং মহাপ্রভুকে জায়গা দিলেন সার্বভৌম ভট্টাচার্যের মাসির বাড়ি। এবং জানি না সেই জায়গাটা কোথায়, আমি চিন্তা করলাম কিন্তু বুঝে উঠতে পারলাম না। এই পুরী ধামেই সার্বভৌম ভট্টাচার্যের বাড়ির আশেপাশে, কিন্তু সেটা যেরকম আমরা এখন কোনো নিদর্শন পাই না। কিন্তু উল্লেখ করা আছে মহাপ্রভুর জায়গা দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যের মাসির বাড়িতে থাকার ব্যবস্থা করেছিলেন। একদিন সার্বভৌম ভট্টাচার্য এই মুকুন্দ গোপীনাথ আচার্যের সঙ্গে আলোচনা করছেন, বলতো এই সন্ন্যাসী উনি কে, ওনার পরিচয়। তা উনি বললেন, গোপীনাথ আচার্য বললেন যে জগন্নাথ মিশ্রের পুত্র, নীলাম্বর চক্রবর্তীর নাতি, নিমাই পণ্ডিত, তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন কেশব ভারতীর কাছে, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন উনি চিনতে পারলেন জগন্নাথ মিশ্রকে, নীলাম্বর চক্রবর্তীকে, এবং বললেন খুব ভালো, তার ভিতরে খুব দৈন্যতা আছে, কিন্তু নবীন সন্ন্যাসী, তিনি যদি আসলে দীক্ষা গ্রহণ করেছে মায়াবাদীর আমাদের সম্প্রদায় থেকে, কিন্তু আমাদের সম্প্রদায়ের দীক্ষা গ্রহণ করলেও উনি উত্তম স্তরের সন্ন্যাসীতে দীক্ষা নেয়নি, মধ্যম স্টেজের সন্ন্যাসীতে দীক্ষা নিয়েছে। সন্ন্যাসীর আসলে কি নাম সিলেকশন করা থাকে, ভারতী, কেশব, এরকম সব আলাদা। তা বললেন ইনি যে ভাবে সন্ন্যাস নিয়েছেন সেটা হচ্ছে মধ্যম ক্যাটাগরির সন্ন্যাসী, তা তার ভিতরে দেখেছি খুব দৈন্যতা আছে, তা আমি যদি চাই আমি তাকে উত্তম স্টেজের সন্ন্যাসীতে আবার দীক্ষা দিয়াতে পারি। তখন মুকুন্দ গোপীনাথ আচার্য মুকুন্দ দুইজনই খুব দুঃখ পেলেন, বললেন, ওনারা বললেন, আসলে আপনি যেটা ভাবছেন উনি শুধু বাহ্যিকভাবে উনি সন্ন্যাস গ্রহণ করেছেন মাত্র, কিন্তু আসলে উনি স্বয়ং ভগবান। বলছে না কি করে ভগবান হয়, বলছে এই কলিযুগে তো ভগবানকে বলা হয়েছে ত্রিযুগ, মানে এই কলিযুগে ভগবান নেই, তিন যুগে ভগবান আছে এই যুগে। তখন মুকুন্দ উত্তর দিচ্ছেন, যেটা শাস্ত্রে বলেছে লীলাবতার নেই, কিন্তু ভগবান স্বয়ং এই কলিযুগে আবির্ভূত হন, তার শ্রীমদ ভাগবতে উল্লেখ করা হয়েছে, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাংস্ত্র পার্শ্বদম প্লাস বিষ্ণু সহস্র নামে হেমাঙ্গ বর্ণ রসাঙ্গদের শ্লোক উল্লেখ করা আছে যে এই কলিযুগে ভগবান আছে। আর এই কলিযুগে ভগবান আছে, তিনি হচ্ছেন ছন্ন অবতার, মানে তিনি প্রচ্ছন্ন, ভগবান ভাব প্রকাশ করেন না, তিনি ভক্ত ভাব অঙ্গীকার করেন, সেই জন্য তাকে বলা হয়েছে ত্রিযুগ। কারণ অন্য তিন যুগে ভগবান হয়ে আসেন, কিন্তু এই যুগে ভগবানের ভাবটাই কলিযুগে অন্য ভাব, সেটাই তা বলছে না। তখন মুকুন্দ বললেন, আসলে এর থেকে বোঝা যায় যে ভগবানের কৃপা ছাড়া ভগবানকে জানা যায় না। গোপীনাথ আচার্যকে সারণ ভট্টাচার্য বলছেন, তোমার যে কৃপা হয়েছে তুমি কি করে বুঝলে, আর আমার প্রতি যে কৃপা হয়নি কি করে তুমি বলতে পারছ যে ভগবান আমাকে কৃপা করেননি। সেটা প্রমাণ হয় ভগবানকে আপনি দেখেও চিনতে পারছেন না। বলছে না না, প্রমাণ করে দেখাও। তখন গোপীনাথ আচার্য বলছেন যে অনুমান প্রমাণ নয় ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে, ঈশ্বরের কৃপালে হয় তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিতে পারে। এই শ্লোক উত্থাপন করেছেন যে অনুমান প্রমাণ করে ভগবানকে জানা যায় না। তো ভগবান কৃপা, ভগবানের কৃপা যখন হয় তখন ভগবানকে উপলব্ধি করা যায়, এই প্রমাণ দেখে দেখে এই ভগবানকে উপলব্ধি করার পন্থা নয়। প্রভুপাদ এই ব্যাপারে সুন্দর উদাহরণ দিয়েছেন, সূর্যকে দেখতে গেলে আমি যদি রাতের অন্ধকারে বিরাট বিরাট হ্যালোজেন জ্বালিয়ে আমি সূর্যকে দেখার চেষ্টা করি, তাহলে সূর্যকে দেখতে পাবো না। সূর্যকে দেখার পন্থা হচ্ছে, সূর্য যখন দয়া করে উদয় হবে, সূর্য যখন উদয় হবে সূর্যের কৃপায় সূর্যকে দেখা যাবে, আর সূর্যের কৃপায় নিজেকেও দেখা যায়। ঠিক সেরকম ভগবানকে হাজার চেষ্টা করেও ভগবানকে দেখা যায় না, ভগবান যখন কৃপা করে উদয় হন ভগবানের কৃপায় ভগবানকে উপলব্ধি করা যায়। সূর্যের আলোতে যেমন সূর্যকে দেখা যায় এবং সূর্যের আলোতে নিজেকে দেখা যায়, ঠিক সেরকম ভগবানের কৃপায় ভগবানকে উপলব্ধি করা যায় আর ভগবানের কৃপায় নিজেকে উপলব্ধি করা যায়। এরকম বললেন, সারণ ভট্টাচার্য মানলেন না, কারণ বললেন ভটে কে তো উনি স্বীকার করলেন না। তা একদিন মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভুকে তোমরা সবাই আসো আমার বাড়িতে একদিন প্রসাদ পাও। মহাপ্রভু এসেছেন, সব ভক্তরা এসেছেন। চৈতন্য চৈতন্যে তো অত ডিটেলস নেই, কিন্তু চৈতন্য ভাগবতে আবার ডিটেলস বলছেন। সেখানে চৈতন্য মহাপ্রভু খুব, উনি তো দৈন্যের অবতার, দৈন্যভাবে মহা সারণ ভট্টাচার্যের কাছে বলছেন, আসলে মা সারণ ভট্টাচার্য বলছেন আপনি সন্ন্যাস গ্রহণ করেছেন কিন্তু বেদান্ত অধ্যয়ন করেন না, শুধু হরিনাম করেন। মহাপ্রভু বলছেন, আসলে কি আমার মনের ভিতর উদ্বেগ হয়েছে, আমি ভগবানকে দেখতে চাই, ভগবানকে লাভ করতে চাই, আর সেই আকাঙ্ক্ষায় হঠাৎ আমি সন্ন্যাস গ্রহণ করেছি, আমি দিক বিজিক কিছু বুঝি না, তা আপনার কাছে আমি এসেছি, আমি তো সাধারণ একজন, আপনি আমাকে উপদেশ প্রদান করুন কি করে আমার সন্ন্যাস ধর্ম, সন্ন্যাস তো আমি গ্রহণ করেই ফেলেছি, সন্ন্যাস ধর্ম আমার কি করে রক্ষা হবে, আপনি আমাকে গাইড করুন, চিন্তা করুন। স্বয়ং ভগবান আসলে এ হচ্ছে, অনেক সময় কাউকে যদি প্রিচিং করতে হয়, কেউ যদি আগে যে নিজেকে খুব বড় মনে করে তাদের কাছে বলতে শুরু করে, আমি হচ্ছে তোমার থেকে বড়, তুমি কি জানো, আমি সব জানি, তাহলে কখনো তাকে প্রিচিং করা যাবে না। মহাপ্রভু যেখানে গিয়েছেন আগে নিজে ছোট হয়েছেন, তারপরে আস্তে আস্তে ওনার জিনিসটা প্রকাশ করেছেন। পরবর্তীকালে আমরা প্রকাশানন্দ সরস্বতী পাদের কথাও আমরা শুনব। তাই সার্বভৌম ভট্টাচার্য সাধারণ, তিনি এই জগতে লগান, স্বয়ং মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান, তিনি বলছেন আমি সন্ন্যাস ধর্মের ব্যবসায় জানি না, তা আপনি আমাকে উপদেশ প্রদান করুন কি করলে আমার সন্ন্যাস ধর্ম রক্ষা হবে। আর সার্বভৌম ভট্টাচার্য কেমন, মহাপ্রভু কেমন লীলা, তিনিও বলছেন হ্যাঁ আপনি বসুন, আসলে কেন সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস গ্রহণ মানুষ কেন করে, সন্ন্যাস গ্রহণ করলে শুধু অহংকার হয়, সাধারণ মানুষ প্রণাম নিতে চায় না, আর কেউ যখন সন্ন্যাস গ্রহণ করেন মহান মন ব্যক্তিও তাকে প্রণাম করে, আর সেই প্রণাম গ্রহণ করে তার অহংকার হয়, সেই জন্য সন্ন্যাস আপনি কেন করতে গেছেন, এ সন্ন্যাসে কি লাভ হয়, ভজনেই তো ভগবানকে পাওয়া যায়, সন্ন্যাসেই কি ভগবানকে পাওয়া যায়, মানে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে উপদেশ দিতে শুরু করেছেন আর মহাপ্রভু চুপচাপ উপদেশ শুনছেন, আর বলছেন যে শুধু অহংকার হয়, নিজেকে দাম্ভিক বলে মনে করা হয়, কোনো কাজের কাজ কিছু হয় না, এরকম বলছেন। মহাপ্রভু চুপচাপ শুনছেন, মহাপ্রভু বলছেন আসলে আমি তো সন্ন্যাস গ্রহণ করা হয়েই গেছে, এখন আপনি দয়া করে কি করলে আমার সন্ন্যাস ধর্ম রক্ষা হয় আপনি তার ব্যবস্থা করুন। সারণী ভট্টাচার্য বলেন ঠিক আছে, সন্ন্যাস ধর্ম যাতে রক্ষা হয় আপনাকে বেদান্ত শুনতে হবে, বেদান্ত শুনলে স্ট্রং হবে, হ্যাঁ মনোভাবটা স্ট্রং হবে, কারণ আপনি হচ্ছে নবীন সন্ন্যাসী, দেখতে খুব সুন্দর, আর এই সুন্দর যৌবনে সন্ন্যাস গ্রহণ করেছেন, মায়ার দ্বারা প্রভাবিত হওয়া খুব সহজ, কিন্তু আমি যদি আপনাকে বেদান্ত শ্রবণ করাবো আর আপনি যদি মন দিয়ে বেদান্ত শ্রবণ করেন তাহলে আপনার বৈরাগ্যের উদয় হবে, আর অসুবিধা হবে না। মহাপ্রভু বললেন ঠিক আছে, আমার সন্ন্যাস ধর্ম যাতে রক্ষা হয় আপনি আমার প্রতি কত কৃপালু। হ্যাঁ একবার এর আগে এক জায়গায় বর্ণনা হচ্ছে, মুকুন্দ গোপীনাথ মহাপ্রভুর কাছে দুঃখ করছেন যে সার্বভৌম ভট্টাচার্য আপনাকে বুঝতে পারছে না, বলছে না 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 ওইরকম নয়, সার্বভৌম ভট্টাচার্য আমার প্রতি খুব কৃপালু, তিনি আমার ভালো চায়, আমার সন্ন্যাস ধর্ম কি করে রক্ষা হবে তার জন্য তিনি চিন্তা করেন, আমার কত উপকার করেন, আমার ভালো চিন্তা করেন। এর থেকে আমার একটা জিনিস উপলব্ধি এটাই যে ভগবান অল্প কিছু কারো ভিতর ভালো দেখলে সেটাকেই করে হাইলাইট করে। প্রভুপাদের একজন শিষ্য, নাম হচ্ছে হরিজন প্রভু, খুব বড় পণ্ডিত, সন্ন্যাসী নয় কিন্তু সন্ন্যাসের কোনো অংশে কম নয়, খুব মহান ব্যক্তি, তার একটা লেকচার শুনছিলাম, সেখানে বলছিলেন এই জগন্নাথের এত বড় বড় চোখ কেন, জগন্নাথের কাছে কেউ যদি আসবে তার ভিতরে খারাপ গুণ বেশি আছে কিন্তু ভালো গুণ অল্প আছে, সেই অল্পটাকে কি বলে ম্যাগনিফাই গ্লাস না কি বলে, যা দিয়ে অনেক বড় করে দেখা যায়, জগন্নাথের কাছে যদি কেউ আসবে অল্প একটু ভালো গুণ থাকলে সেটাকে বড় করে দেখবে, এ যে ভগবানের কৃপা। আবার তিরুপতি ভগবান, তিরুপতিনাথ, সে ভগবান চোখ বন্ধ করে আছে, দেখেছেন? কেন? তার কাছে যদি কেউ যাবে আর তার ভিতরে যদি খারাপ গুণ আছে, ভগবান বলে আমি ওই সব ওই গুণ দেখবো না, ওই খারাপ গুণ দেখবো না, সেই জন্য উনি চোখ বন্ধ করে রেখেছেন। এটা ভগবানের কৃপা। এখানে মহাপ্রভু ভট্টাচার্যের ভিতরে অল্প একটু ভালো গুণ দেখছেন, সেই গুণটাকে তিনি বড় করে বলছেন, না না উনি আমার ভালো চায়। আর তাই একদিন যখন প্রসাদ পেতে নিমন্ত্রণ করেছেন, মহাপ্রভু গিয়েছেন, আর সেখানে ওনাকে বেদান্ত দর্শন শ্রবণ করাচ্ছে, ঠিক আছে? না না অসুবিধা নেই। বেদান্ত দর্শন শ্রবণ করা হচ্ছে, মহাপ্রভু বসে আছেন, আর সার্বভৌম ভট্টাচার্য 7 দিন ধরে ওনাকে বেদান্ত শ্রবণ করালেন। কাকে? মহাপ্রভুকে। বক্তা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য, মায়াবাদ দর্শন বলছেন, উল্টা পাল্টা হাজারটা বলছেন, মানে হাজারটা না যতটা বলেছেন সবটাই উল্টো পাল্টা, একদিন ধরে নয় 7 দিন ধরে চুপচাপ মহাপ্রভু শুনলেন। আমাদের সামনে যদি কেউ একটা উল্টা পাল্টা বলে, হ্যাঁ রামকৃষ্ণ দেবের কথা বলছো আমার কাছে, সে ও একদম ফালতু, ও এই তাই, আসলে মহাপ্রভু শিক্ষা দিলেন কি করে ধৈর্য ধারণ করে, আগে কাউকে যদি উপদেশ দিতে হয় আগে তার কাছ থেকে শুনতে হবে আগে। তাই মহাপ্রভু চুপচাপ মহামৌনীর মতন, মহামৌনী চুপচাপ শুনলেন, একদিন নয় 2 দিন নয় 3 দিন নয় 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ধরে কন্টিনিউ শুনলেন। মহাপ্রভু কিছু বলছেন না শুনে 7 দিন পরে সার্বভৌম ভট্টাচার্য বলছেন কি, 7 দিন ধরে তুমি আপনাকে শোনালাম আপনি কিছু বললেন না, ও যে আপনি তো আমাকে শুনতে বলেছেন আমি শুনছি, শুনছেন বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমি বুঝতে পারছি না, কি বুঝেছেন 7 দিন আমি যা বলেছি? মহাপ্রভু বলছেন আমার মাথায় ঢুকলো না, কারণ অরিজিনাল শ্লোকগুলো আমার মন বুঝতে পেরেছি, কিন্তু যে তাৎপর্য আপনি দিয়েছেন যে ব্যাখ্যা দিয়েছেন ওইগুলো আমি বুঝতে পারি। আমরা যেমন শ্লোক বুঝতে পারি না বলে প্রভুপাদের ব্যাখ্যা পড়ি, তাই কি না, শ্লোকটাকে বোঝার জন্য, আর মহাপ্রভু উল্টো বলছেন, আপনার শ্লোক বুঝেছি কিন্তু ব্যাখ্যা বুঝিনি। আমরা সাধারণভাবে সবাই বলি আমরা শ্লোক বুঝতে পারছিলাম না, যখন ব্যাখ্যাটা পড়লাম তখন বুঝতে পারলাম। মহাপ্রভু উল্টো বলছেন, কি বলছেন? শ্লোক বুঝেছি কিন্তু ব্যাখ্যা বুঝতে পারে। শ্লোক কি? বেদান্ত দর্শন, বেদান্তের শ্লোক যা ব্যাসদেব লিখেছেন। ভাষ্য কি? শঙ্করাচার্যের ভাষ্য, মায়াবাদী ভাষ্য। ভাগবত যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, আর সেই ভাষ্যটা দিয়েছেন শঙ্করাচার্য। কি দিয়েছেন ভাষ্য? সর্বং খলিদম ব্রহ্ম, সবাই ভগবান, তুমি ভগবান আমি ভগবান, আমাদের যেরকম বাংলায় সহজে বুঝতে পারবেন, ফিলোচলি বহু রূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, আমার সামনে যারা যারা সবাই ভগবান, এ আমার কুকুর ভগবান, এ আমার শিয়াল ভগবান, এ আমার মুরগি ভগবান, সবাই আমার ভগবান। একে বলে মায়াবাদ ফিলোসফি। সর্বং খলিদম ব্রহ্ম, সব ভগবান, আমি ভগবান, তুমি ভগবান। আবার এইসব ফিলোসফাররা কি বলে, আমি ভগবান, মানুষ ভগবান, ছাগল ভগবান, সেই ভগবানকে ধরে খাব, মুরগি ভগবানকে খাব, এক ভগবান আর এক ভগবানকে খায়, এ হচ্ছে ফিলোসফি। এইরা বলে, এরা বলে যা আমরা বর্তমানে লেটেস্ট মায়াবাদী, তারা বলে সবাই ভগবান, আমি ভগবান, মুরগি ভগবানকে খেতে পারি, কিন্তু এই ফিলোসফি ঠিক না। আসলে শঙ্করাচার্য যে ভাষ্য দিয়েছেন, শারীরিক ভাষ্য, মায়াবাদী ভাষ্য, যে ভাষ্যতে বলা হয়েছে ভগবান নিরাকার, তাই মহাপ্রভু বলছেন আপনার ভাষ্য বুঝতে পারছি না। শ্লোক বেদান্ত দর্শন, বেদান্তের যে শ্লোক ব্যাসদেব লিখেছেন সেটা বুঝতে পারছি। আসলে যে শ্লোক লিখবে সে যদি ভাষ্য লেখে সেটা ঠিক হবে না, একজন শ্লোক লিখেছেন আর একজন ভাষ্য লিখলে সেটা ঠিক হবে, যার শ্লোক তার ভাষ্যটা যথাযথ হবে, তাই কি না? বেদান্তের ভাষ্য লিখেছেন, বেদান্তের শ্লোক লিখেছেন ব্যাসদেব, আর এই বেদান্তের ভাষ্য লিখেছেন ব্যাসদেব, সেই ভাষ্যটা কি? শ্রীমৎ ভাগবত, বেদান্তের অরিজিনাল ভাষ্য, যাকে ভগবানের লীলা রূপ গুণ সুন্দর করে বর্ণনা করা আছে। সেখানে লুটু লুটু দধি মাখন খায়, গোয়াল বালক সঙ্গে ধেনু চড়ায়, ভগবান সাকার লীলা বিলাস করছেন, আনন্দ করছেন, আদান প্রদান করছেন, ভক্ত ভগবানের মিলন হচ্ছে, ঋষি প্রকাশন হচ্ছে, এ হচ্ছে বেদান্তের আসল ভাষ্য। কিন্তু মানুষকে বিমোহিত করার জন্য শঙ্করাচার্য কিছু নাস্তিক ভাষ্য দিয়েছেন, যা সার্বজনীন ভট্টাচার্য বলছিলেন, বলছে তোমার এই শঙ্কর ভাষ্য আমি বুঝতে পারছি না। কেন না? শঙ্করাচার্য হচ্ছে মায়াবাদ ফিলোসফি দিয়েছেন, কেন দিয়েছেন সেটাও একটা কারণ আছে। শঙ্করাচার্য আসলে কে? শিব, সাক্ষাৎ শিব, তা শিব হচ্ছে পরম বৈষ্ণব, তিনি খারাপ কথা কেন বলবেন? কিন্তু এখানে ভগবানের নির্দেশে যারা নাস্তিক তাদেরকে আলাদা একটা দলে অন্তর্ভুক্ত করার জন্য এরকম মায়াবাদ ফিলোসফি দিয়েছে, যাতে ভক্তদের ডিস্টার্ব না করে। তারা যদি আলাদা একটা দল পেয়ে মনে করে ও আমরা ভালো আছি, তাহলে ভক্তদের কাছাকাছি ঝামেলা করতে আসবে না। ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন, তুমি যা বুঝেছ ভালো তাই নিয়ে কাটো কালো, তুমি যা বুঝেছ বাবা তাই নিয়ে থাকো। তাই মায়াবাদ যারা নাস্তিক তারা আলাদা, ঠিক আছে তুমি আলাদা দলে থাকো, আলাদা একটা দল পেলে তারা আর বৈষ্ণবদের ঝামেলা করতে আসবে না। সেই জন্য শঙ্করাচার্য ভগবানের আদেশ ক্রমে মায়াবাদ রূপ অসৎশাস্ত্র, মায়াবাদ অসৎশাস্ত্র প্রচ্ছন্ন বৈদ্যমুচ্চতে ময়ৈব বিহিতাং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। আমি কলিযুগে মায়াবাদ রূপ অসৎশাস্ত্র প্রচার করার জন্য আমি কলিযুগে আবির্ভূত হই। শিব পার্বতীকে বলছেন শ্লোকে, শাস্ত্রের একটা শ্লোকে, যে আমি কখনো কখনো নাস্তিকদের বিমোহিত করার জন্য মায়াবাদ রূপ অসৎশাস্ত্র জগতে প্রচার করার জন্য আমি আবির্ভূত ব্রাহ্মণ মূর্তি, ব্রাহ্মণ মূর্তি ধারণ। তা শঙ্করাচার্য সেই জন্য এই ফিলোসফি দিলেন। অ্যাকচুয়ালি প্রথম এই জগতে বিশেষ করে কলির প্রারম্ভে অবস্থা ছিল এই, সবাই ধর্মের নাম করে পশু বলি দিচ্ছিল, ছিল কি না কলির প্রথম দিকে? ধর্মেতে পশু বলির কথা বলা আছে, আর সেই বেদের দোহাই দিয়ে অকথ্য ভাবে পশু বলি দিচ্ছিল। তখন আবির্ভূত হলেন কে? বুদ্ধদেব ভগবান। বুদ্ধদেব আবির্ভূত হয়ে জগতে স্থাপন করলেন, কি বললেন? এই বেদকে অমান্য করলেন, বেদের দোহাই দিয়ে যেহেতু পশু বলি দিচ্ছে সেই জন্য সবার কাছ থেকে কি করলেন? ফিলোসফি বললেন এই বেদকে অমান্য করতে হবে। বেদকে অমান্য করলেন আর অহিংসার বাণী প্রচার করলেন। তখন কি হলো সমাজে? পশু বলি হচ্ছিল, পশু বলিটা বন্ধ হয়ে গেল। অসুবিধা কি থেকে গেল? বেদ অমান্য অবস্থায় থাকলো, কিন্তু আমাদের মূল ধর্মগ্রন্থ বেদ, বেদ যদি নেগলেক্টেড হয়, বেদ যদি উপেক্ষিত হয় তাহলে তো হবে না। আর সেই জন্য তিনি আবার ভগবান, তখন শিবজি আবির্ভূত হলেন শঙ্করাচার্য রূপে, তিনি আবার বেদকে স্থাপন করলেন, কিন্তু নাস্তিকদের জন্য মায়াবাদ ফিলোসফি দিয়ে গেলেন। সমাজে এখন অবস্থা কি? পশু বলি হচ্ছে না, বেদ স্থাপন হয়েছে, কিন্তু সমাজে অসুবিধা থেকে গেল কি? মায়াবাদ ফিলোসফি। আর সেই মায়াবাদ ফিলোসফিকে খণ্ডন করার জন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, সার্বজনীন ভট্টাচার্যের কাছে আসলেন। সার্বজনীন ভট্টাচার্য যখন মায়াবাদ ফিলোসফি বলছেন, বলছে তোমার এই ভাষ্য আমি বুঝতে পারছি না, আমি শ্লোক বুঝতে পারছি। তখন উনি বেদান্তের আসল ভাষ্য শ্রীমৎ ভাগবত থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে সব খণ্ডন করলেন, বললেন শঙ্করাচার্য যে ভাষ্য দিয়েছেন সেটার একটা বিশেষ কারণ আছে নাস্তিকদের জন্য। তখন সার্বজনীন ভট্টাচার্য স্তব্ধ হয়ে গেলেন, মুখে ভাষা আসছে না। তারপরে মহাপ্রভুর কাছে তিনি স্বীকার করলেন যে আমিও জানি কিন্তু সম্প্রদায়ের অনুরোধে এটা মানি বটে। এভাবে মহাপ্রভুর কৃপায় সার্বজনীন ভট্টাচার্য আসল বেদান্তের দর্শনের ভাষ্যটাকে উপলব্ধি করতে পারলেন, উপলব্ধি করে ভক্ত হয়ে গেলেন। তারপরে পরের দিন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়েছেন, জগন্নাথ মন্দিরে দর্শন করেছেন, প্রসাদ দিয়েছে পূজারি, আর সেই প্রসাদ নিয়ে চলে এসেছেন সোজা সার্বজনীন ভট্টাচার্যের বাড়িতে, দরজায় এসে ঢুকাচ্ছেন। সার্বজনীন ভট্টাচার্য তখনও বিছানায় ছিলেন। যারা আসলে বড় পণ্ডিত তারা অনেক শুদ্ধাচার করে, স্নান করবে, অনেক কিছু করবে, অনেক নিয়ম কানুন থাকে তাদের। আর যখন এই সার্বজনীন ভট্টাচার্য ভক্ত হয়ে গেছেন, মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়েছেন, প্রসাদ পেয়েছেন, প্রসাদ নিয়ে যখন এসেছেন দরজায় ঠোকাচ্ছেন, সার্বজনীন ভট্টাচার্য দরজা খুলেছেন, কেবল ঘুম থেকে উঠেছেন সকালবেলায় ভোরে ভোরে, আর মহাপ্রভু বলছেন প্রসাদ গ্রহণ করো, স্নান আর্নিং করো কিছু করেননি, মহাপ্রভু প্রসাদ দিয়েছেন। আর সার্বজনীন ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে প্রসাদ গ্রহণ করেছেন, আর একটা শ্লোক বলেছেন যে প্রসাদ যদি বাসিও হয়, অনেক দূর থেকে আনা হয়, কিন্তু প্রসাদ পাওয়া মাত্র প্রাপ্ত মাত্র ভক্ত গ্রহণ কর, মানে পাওয়া মাত্রই ভক্ষণ করা উচিত। এই শ্লোকটা বলেই সঙ্গে সঙ্গে প্রসাদ পেলেন। সবাই অবাক হয়ে গেলেন যে সার্বজনীন ভট্টাচার্যের কত উন্নতি, প্রসাদের প্রতি তার কত ভক্তি হয়ে গেছে। যে আগে শুদ্ধাচার আহ্নিক এমন তেমন করে খুব নিষ্ঠা অমুক অমুক ছিল, কিন্তু যখন ভক্ত হয়ে গেছে কিভাবে তার শ্রদ্ধা এসেছে প্রসাদের প্রতি। একদিন সার্বজনীন ভট্টাচার্য ভক্ত হয়ে গেছেন, একদিন মহাপ্রভুর উদ্দেশ্যে তিনি একটা দুটো শ্লোক লিখেছেন, যুদ্ধ শ্লোক। সেই শ্লোক লিখে এই শ্লোকটা, যেটা যে শ্লোকটা বলছিলাম, যে যে শ্লোক উচ্চারণ করে স্বামী ভট্টাচার্য প্রসাদটা পেলেন, সেই শ্লোক হচ্ছে শুষ্কং পর্যোষিতং বাপি নিতং বা দূরদেশে তো প্রাপ্তি মাত্রেণ্য ভক্তব্য নাত্র কাল বিচারণ। কালাকালের কোনো বিচার না করে প্রাপ্তি মাত্র ভক্তব্য, এই শ্লোক বললেন। আরো একটা শ্লোক বললেন, ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্ততা প্রাপ্তমন্নম দ্রুতম সৃষ্ট বক্তব্য হরিপ্রবীর। এইরকম তার যখন এই প্রসাদের প্রতি ভক্তি হয়েছে, দেখে সবাই অবাক হয়েছে। আর একদিন কি হলো, মহাপ্রভুর কাছে সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করেছেন, সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করেছেন যে ভক্তি সাধনের পন্থা আপনি দয়া করে বলুন, কিভাবে আমি ভক্তি সাধন করব। তখন মহাপ্রভু উত্তর দিয়েছেন, হরিনাম সংকীর্তন এবং ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইল মন, প্রভু উপদেশ কইল নাম সংকীর্তন। মহাপ্রভু তাকে নাম সংকীর্তনের কথা বললেন, আর তার রেফারেন্স দিয়ে বললেন, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলও নাস্তেব 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 গতির অন্যতা। হরিনাম ছাড়া অন্য কোন গতি নাই। তাই এইভাবে মহাপ্রভু যে আগে প্রসাদ নিয়ে কত বিচার করত, তার যে প্রসাদের প্রতি ভক্তি হয়েছে, হরিনামের প্রতি ভক্তি হয়েছে, দেখে গোপীনাথ আচার্যের জন্য ভক্তরা খুবই খুশি। একদিন মহাপ্রভুর উদ্দেশ্যে দুটো স্পেশাল শ্লোক লিখেছেন। স্বামী ভট্টাচার্য তো বড় পণ্ডিত, বৃহস্পতির অবতার, মহাপ্রভুর উদ্দেশ্যে দুটো শ্লোক লিখেছেন। মহাপ্রভুর গুণগান করে তিনি জগদানন্দ পণ্ডিতকে এই শ্লোক দুটো দিয়েছেন। জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে বলছেন, না স্বামী ভট্টাচার্য শ্লোক লিখে তালপাতায় লিখে জগদানন্দ পণ্ডিতকে দিয়েছে, এটা মহাপ্রভুকে দেবেন। জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছেন, রাস্তায় মুকুন্দ দেখেছে, মুকুন্দ দেখে বলছে, দেখে 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 কি কি আছে। তখন দেখছে দুটো শ্লোক, সঙ্গে সঙ্গে দুটো শ্লোক নোট করে রেখেছে। তারপরে জগদানন্দকে দিয়েছে, জগদানন্দ গিয়েছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে গিয়ে যখন শ্লোকটা দিয়েছেন, মহাপ্রভুর গুণগান যেহেতু যেহেতু মহাপ্রভুর প্রশংসা করছে, খুব উন্নত প্রশংসা, নিজের প্রশংসা, সেই জন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তাল পাতা ও ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। আর সবাই মাথায় হাত আরে আরে শ্লোক, কিন্তু মুকুন্দ বুদ্ধিমান ছিল, আগের থেকে দুটো শ্লোক লিখে রেখেছে। হরে কৃষ্ণ। ওটা অফ করে করা হয়েছে, ওটা অফ করে অফ হয়ে গেছে তো, যা কার দরকার নেই, আর অসুবিধা নেই, এমনি ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই দুটো শ্লোক শুনবেন, যেহেতু মুকুন্দ লিখে রেখেছিলেন ওই জন্য আমরা শুনতে পাচ্ছি। তাই সেই দুটো শ্লোক, সেই দুটো শ্লোক হচ্ছে এই, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারি কৃপাম্বুদিস্তমহং প্রপদে। একটা শ্লোক যার অর্থ হচ্ছে বৈরাগ্য বিদ্যা ও নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপধারী এক সনাতন পুরুষ আবির্ভূত হয়েছেন। এক সনাতন পুরুষ আবির্ভূত হয়েছেন, আমি তার নিকট সর্বতভাবে আত্মনিবেদন করি, যিনি বৈরাগ্য বিদ্যা আর নিজ ভক্তিজন, যেটা চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণে আছেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, অনর্পিত, যে ভক্তি কোনো সময় অর্পিত হয়নি, সেই প্রেম ভক্তি দান করার জন্য এখানে এসেছেন। তাই এখানে মহাপ্রভু বৈরাগ্য বিদ্যা আর নিজ ভক্তিজন, নিজের যে ভক্তি সেটা দান করার জন্য তিনি চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ শরীরধারী তিনি আবির্ভূত হয়েছে। সেই সনাতন পুরুষকে চরণে আমি নিজেকে আত্মনিবেদন করি। দ্বিতীয় নম্বর শ্লোক, কাল নষ্টং ভক্তি যোগং নিজ জ প্রাদুর্ভূতং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লীলায়তং চিত্তভৃঙ্গ। অনুবাদ হচ্ছে, কালের বসে নিজের ভক্তিযোগকে বিনষ্ট প্রায় দেখে কৃষ্ণ চৈতন্য নামক সনাতন পুরুষ তা পুনরায় প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন, তার শ্রী পাদপদ্মে আমার চিত্তভৃঙ্গ গাঢ়রূপে লীন হোক। তার পাদপদ্মে আমার চিত্তভৃঙ্গ, ভৃঙ্গ মানে কি? ভ্রমর। ভ্রমর যেন তার পাদপদ্মরূপ মৌচাকে মধুর খনিতে যেন বসে যায়, কারণ কালের প্রভাবে ভক্তিযোগের বিনষ্ট দেখে চৈতন্য মহাপ্রভু পুনরায় তিনি আবির্ভূত হয়েছেন, তার পাদপদ্মে যেন আমার চিত্ত। এরকম একটা শ্লোক মুকুন্দমালা গ্রন্থে সম্রাট কুলশেখর বলেছেন, যা প্রভুপাদ বারবার উচ্চারণ করেছেন। সেই শ্লোকটা হচ্ছে, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজান্ত মদৈব মে বিশত মানস রাজহংস প্রাণ পয়ান সময়ে কপবাত পিত কণ্ঠাবরুধ শরণং কৃতস্তে। কৃষ্ণ তদীয় পাদ, আপনার পাদ পদ্মরূপ লৌহ খাঁচা, একটা লোহার খাঁচা, ভগবানের পাদ পদ্মকে তুলনা করা হচ্ছে একটা লোহার খাঁচা, আর সেখানে আমার মন রূপ রাজহংস, মনটাকে তুলনা করা হচ্ছে রাজহংসের সঙ্গে, মন রূপ রাজহংস আপনার পাদপদ্মরূপ লোহার খাঁচায় এখনই যেন ঢুকে যায়, অর্থাৎ আমার মনটা যেন আপনার পাদপদ্মে এখনই একদম লক হয়ে থাকে। কেন? প্রাণ পয়ান সময়, অন্তিম সময় যখন আসবে, কপিত্ত বায়ু দ্বারা আমার কণ্ঠ অবরুদ্ধ হবে, শরণঙ্কুতস্থে, তখন কিভাবে আপনাকে আমি স্মরণ করব? এই জন্য দেরি নয়, অদৈব, এখনই আমি চাই আমার মনরূপ রাজহংস আপনার পাদ পদ্মরূপ লৌহ খাঁচায় যেন এখনই ঢুকে যায়, কারণ সেই সময় হয়তো মনটা আপনার চরণে দিতে পারবো না। অনেকে মনে করে অন্তিম সময়ে মন ভগবানকে লাগাব, হয় না। সেই জন্য আমরা দেখেছি অন্তিম সময়ে বেশিরভাগ লোক সেন্সলেস থাকে, কোমায় থাকে, জ্ঞান থাকে না, হয় না? এরকম মরার সময় প্রায় এখন দেখা যায় হসপিটালে কতদিন কোমায় থেকে তারপরে পটল তুলেছে, তাহলে কি চিন্তা করবে ভগবানকে? হবে চিন্তা যদি করতে হয় অদৈব, এখনই করতে হবে, অন্য সময় হবে না। সেই জন্য এইভাবে দুটো শ্লোক, স্বামী ভট্টাচার্য শুধু দুটো শ্লোক লেখেননি, লিখেছিলেন একশোটা শ্লোক। আমরা যদি কখনো সময় থাকে, খুব সুন্দর সুন্দর শ্লোক লিখেছেন, তার মেন মেন কিছু শ্লোক আমরা পরে আলোচনা করতে পারি কখনো। একদিন মহাপ্রভু আর সার্বভৌম ভট্টাচার্যের ভিতরে ভাগবত আলোচনা হচ্ছে। সার্বভৌম ভট্টাচার্য তিনি ভাগবতের ব্রহ্মস্তবের একটা শ্লোক পড়লেন, যে শ্লোকে লেখা আছে মুক্তি পদে দায় ভাগ তত্তে অনুকম্পা সুসূক্ষ্ম মানম ভুঞ্জা এবাত্ম কৃতম বিপাক হৃদবাগ বহুবিধমনে জীবেত য ভক্তি পদে। এখানে সার্বভৌম লিখছেন ভক্তি পদে দায় ভাগ, অ্যাকচুয়ালি ভাগবতে লেখা আছে মুক্তি পদে দায় ভাগ। তা মহাপ্রভুর কাছে যখন এই শ্লোকটা সারণ ভট্টাচার্য লিখছে বলছেন, তখন মুক্তি পদে দায় ভাগ কথাটা না বলে মুক্তি জায়গায় বলছেন ভক্তি পদে দায় ভাগ। দেখুন আগে যে সার্বভৌম সব সময় খালি মুক্তি 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 বলতো, সব সময় অনর্গল খালি মুক্তির কথা বলতো, আর সেই সার্বভৌম অরিজিনাল ভাগবতমের শ্লোকেও মুক্তির কথা শুনে ভয় পাচ্ছে, মুক্তি না বলে ভক্তি বলছে চেঞ্জ করে। মহাপ্রভু বলছে তুমি এই মুক্তি পদে ভক্তি পদে দায় ভাগ বলছো কেন? প্রভু কহে মুক্তি পদে ইহা পাঠ হয়, ভক্তি পদে কেন পড়ো কি তোমার আশয়। বলছে ভাগবতে তো আছে মুক্তি পদে দায় ভাগ, তুই মুক্তি পদে দায় ভাগ না বলে ভক্তি পদে দায় ভাগ কেন বলছ? মহাপ্রভু সারণ ভট্টাচার্যকে জিজ্ঞাস করছেন। সারণ ভট্টাচার্য বলছেন, ভট্টাচার্য কয়ে ভক্তি সম মুক্তি ফল, ভগবত ভক্তি বিমুখের হয় দণ্ড কেবল। সারণ ভট্টাচার্য উত্তর দিলেন, মুক্তির ফল ভক্তির সমতুল্য নয়, যারা ভগবত ভক্তি বিমুখ তারা কেবল দণ্ডই ভোগ করে। মুক্তি হচ্ছে কাদের জন্য? যারা ভক্তি করবে না তাদেরকে ভগবান দণ্ড দেবে, দণ্ড দেওয়ার জন্য তাদের কপালে মুক্তিটা জুটবে। কে বলছেন? সার্বভৌম ভট্টাচার্য, যে সবসময় লোককে বলতো মুক্তি মুক্তি লাভ হচ্ছে জীবনের উদ্দেশ্য, আর সে বলছে এখন উত্তর দিচ্ছে কি, ভক্তি যারা করে না তারা ভগবানের কাছে দণ্ড পাওয়ার যোগ্য, আর তাদের দণ্ড দেওয়ার জন্য তাদের কপালে জোটে এই মুক্তি। সেজন্য মুক্তি কথাটা আমি বলতে পারি না। কৃষ্ণের বিগ্রহ যেই সত্য নাহি মানে, যেই নিন্দা যুক্তাধিক করে তার অসনে, সেই দুয়ের দণ্ড হয় ব্রহ্ম সাযুজ্য মুক্তি, তার মুক্তি ফল নয় যেই করে ভক্তি। যারা আছে বিগ্রহ মানে না ভগবানকে ভক্তি করে না তাদের জন্য মুক্তি হয় কি মুক্তি? ব্রহ্ম সাযুজ্য মুক্তি, ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া। এবং সেই সাযুজ্য মুক্তির ফল আর ভক্তি কখনো এক হয় না। সেই জন্য আমি মুক্তি না বলে ভক্তি পদে দায় ভাগ বলছি। এবং সেখানে আলোচনা করছেন পঞ্চ প্রকারের মুক্তি আছে, শালক্য সামীপ্য শাস্তি সাযুজ্য শালক্য সামীপ্য না কয়টা হলো, শালক্য সারূপ্য শাস্তি সাযুজ্য আর কোনটা বাদ গেল, সামীপ্য যার কাছে বাস। শালক্যাদি চারি হয় সেবাদার, তবু কদাচিত ভক্ত করে অঙ্গীকার। সাযুজ্য তো ভক্ত একেবার চায় না, শালক্যাদি চারটে তবু চায়। ব্রহ্ম আর ঈশ্বর সাযুজ্য দুই তো প্রকার, এই সাযুজ্য আবার দুই প্রকার হয়, এক হচ্ছে ব্রহ্ম সাযুজ্য ব্রহ্মের সঙ্গে বিলীন হওয়া, আর এক হচ্ছে ঈশ্বর সাযুজ্য। তার দুটাই ধিক্কার, ঈশ্বর সাযুজ্য ঈশ্বর সঙ্গে বিলীন হয়ে যাওয়া সেটাও ধিক, আর ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাওয়া সেটাও ধিক। আসলে শাস্ত্রে বর্ণনা করা আছে জীব মুক্তি পেয়ে কখনো ভগবানের সঙ্গে বিলীন হয় না। কেমন হয় আচার্যরা সিদ্ধান্ত করেছেন, যেরকম একটা সবুজ গাছে যদি একটা সবুজ পাখি বসে দূর থেকে কি মনে হয়, গাছের সঙ্গে পাখিটা মিশে গেছে, তাই কি না? ঠিক ঈশ্বর সাযুজ্য এইরকম মনে হয় যেন ঈশ্বরের সঙ্গে বিলীন হয়ে গেছে, কিন্তু না, ঈশ্বরের সঙ্গে তার আলাদা স্বতন্ত্রতা থাকে। জীব কখনো ভগবানের সঙ্গে বিলীন হতে পারে না। আর ব্রহ্ম সাযুজ্য আরুজ্য কৃচ্ছেন পরম পদম, পরম পদ ব্রহ্ম সাযুজ্য পেলে পতন্তি অধ, ওখান থেকে আবার তার পতন হয়। কেন পতন হয়? যস্মাত অনাদৃত অঙ্গ্রয়, যেহেতু কৃষ্ণর চরণে তারা ভক্তি করে না, মুক্তি পেয়েও সেখান থেকে তাদের পতন হয়। তো সেই জন্য সার্বজনীন ভট্টাচার্য ভয় পেয়ে এইসব বললেন। মহাপ্রভু বললেন, এখানে যে মুক্তি পদ বলা হচ্ছে ভাগবতমে, সেটা কিন্তু সেই ওই মুক্তি নয়, এটা হচ্ছে মুক্তির অন্যথা রূপম স্বরূপেন ব্যবস্থিত। মুক্তির আসল অর্থ হচ্ছে স্বরূপে অধিষ্ঠিত করা, সেই মুক্তির কথা বলছে। ঈশ্বর সাযুজ্য ব্রহ্ম সাযুজ্য যে মুক্তি, সেই মুক্তি ভাগবতে বলছে না। ভাগবতে যে মুক্তি কথাটা উল্লেখ করা আছে বটে, কিন্তু সেই মুক্তিটা হচ্ছে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া। আর সেই জন্য ভাগবতের কথা চেঞ্জ করা উচিত নয়, যা আছে ঠিক সেইভাবে মুক্তি বলতে হবে। সারণ ভট্টাচার্যকে শিক্ষা দিলেন, শুধু ব্যাখ্যাটা আলাদা। এইভাবে মহাপ্রভু সারণ ভট্টাচার্যকে কৃপা করলেন, তাকে উদ্ধার করলেন। এত উদ্ধার হলো যে মুক্তি কথাটা উচ্চারণ করতে ভয় পাচ্ছেন। এ হচ্ছে চৈতন্য চৈতামিতের মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছেদের বর্ণনা। মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে মহাপ্রভু তিনি মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করলেন, ফাল্গুন মাসে নীলাচলে বাস করলেন, চৈত্র মাসে সারমণ ভট্টাচার্যকে উদ্ধার করলেন, আর বৈশাখ মাসের প্রথম সপ্তাহেই উনি দক্ষিণ ভারতে যাওয়ার প্ল্যান করলেন। তাই বলছে যে ভক্তদের ডেকে বলছেন একদিন, সার্বভৌম উদ্ধার হলো তো, মাঘ মাসে সন্ন্যাস, ফাল্গুনে নীলাচলে বাস, দোলযাত্রা দর্শন, চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার, আর বৈশাখ মাসে যখন ওনার দক্ষিণে যাওয়ার ইচ্ছা হলো, তিনি ভক্তদের ডেকে একটা ইষ্টগোষ্ঠী করছেন। ইষ্টগোষ্ঠী করে বলছেন, হে ভক্তগণ, আমার প্রাণ ছাড়া যায় তবু আপনাদের আমি ত্যাগ করতে পারি না, আপনাদের ত্যাগ করে দূরে থাকা আমার কাছে প্রাণ ত্যাগের থেকেও কষ্টকর। কিন্তু কিন্তু মানে আগে যা বলল তার ব্যাপারে কিছু আছে, কিন্তু এই আমার বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণ ভারতে গিয়েছে, আর আমি কখনো ওনার খোঁজ খবর নেয়নি। তা আমার ইচ্ছা যে আমি দক্ষিণ ভারতে যাব, বড় ভাই সন্ন্যাস গ্রহণ করেছেন, শঙ্করারণ্যর নাম হয়েছে, আমি তার কাছে একবার দেখা করব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে লিখছেন, অলরেডি বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছেন, দক্ষিণ ভারতে প্রাপ্তি হয়ে গেছেন, কিন্তু অ্যাকচুয়ালি মহাপ্রভু দক্ষিণ ভারতে যেতে চাইছেন, নবদ্বীপবাসীদের তো কৃপা করলেন, দক্ষিণ ভারতবাসীদের কৃপা করার জন্য একটা ছল, এ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন। এ হচ্ছে দক্ষিণের ভক্তদের কৃপা করার একটা ছলনা শুধু মহাপ্রভু, আর তাই ভক্তদের কাছে বিদায় নিতে চায়। বলছে, আমার প্রাণ ছাড়া যায় তবু আপনাদের আমি ছাড়তে পারি না, কিন্তু আমাকে দক্ষিণে যেতে হবে, বড় ভাইকে খোঁজ করতে যেতে হবে, সেই জন্য আপনাদের কাছে আমি আজ্ঞা প্রার্থনা করি। আপনারা আমার অনেক উপকার করেছেন, আপনারা আমাকে নীলাচলে নিয়ে এসেছেন, নীলাচলে এসে এনে জগন্নাথকে দর্শন করিয়েছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কিন্তু আমাকে একটু দক্ষিণ ভারতে যেতে হবে। কিন্তু আমি একা যাব, কাউকে আমি সঙ্গে নেব না, আমি একা যাব, আমি কাউকে সঙ্গে নেব। নিত্যানন্দ প্রভু বলছেন, হে প্রভু আপনি স্বতন্ত্র, আপনি স্বয়ং ভগবান, আপনি যা করবেন তাতে তো কারো আমাদের বাধা দেওয়ার নেই, কিন্তু আমি ছোটবেলা থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, সব তীর্থের রাস্তাঘাট আমি জানি, তাই আপনি যদি আমাকে সঙ্গে নেন তাহলে আমি আপনার সঙ্গে রাস্তাঘাট দেখিয়ে নিয়ে যাব। মহাপ্রভু বললেন, তোমাকে তোমাকে আর আমি সঙ্গে নেই, আমার মনে আছে আমি সন্ন্যাস গ্রহণ করে যাচ্ছিলাম বৃন্দাবনে, তুমি ভুলিয়ে ভালিয়ে আমাকে রাস্তাঘাট উল্টো পাল্টা করে শান্তিপুরী নিয়ে ঠেলে উঠলে, তোমার সঙ্গে আমাকে তোমাকে আমি নেব। তারপরে আমি সন্ন্যাসী মানুষ, আমার সম্বল টাকা পয়সা ধন দৌলত কিছুই না, আমার মাত্র একটা সম্বল ছিল এই সন্ন্যাস দণ্ড, আর তুমি সুবর্ণরেখা নদীতে তিন খণ্ড করে ভাসিয়ে দিলে, তোমাকে আমি সঙ্গে নেব, নেবই না। শুরু করে দিলেন মহাপ্রভু দোষ চলে গুণগান। আসলে মহাপ্রভু বাহ্যিক ভাবে মনে হবে যেন দোষ বলছেন, কিন্তু আসলে আন্তরিক ভাবে এটা হচ্ছে গুণগান। নিত্যানন্দ প্রভুর কথা বললেন, বৃন্দাবনে পেতে চাই, তুমি আমাকে ভুলিয়ে শান্তিপুরে আনলেন, খারাপ কিছু করেননি তো, নবদ্বীপবাসী ভক্তদের কৃপা করার জন্য মহাপ্রভুর দর্শন করালেন, আবার মহাপ্রভু তাতে খুশি। কিন্তু বললেন সন্ন্যাস দণ্ড, নিত্যানন্দের কত গাঢ় প্রেম, যাকে যে ভালোবাসে তার সামান্য কষ্ট সহ্য করতে পারে না, এ হচ্ছে যাকে ভালোবাসা হয় তার প্রতি ভাব। মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু এত ভালোবাসেন, মহাপ্রভু একটা হালকা সন্ন্যাস দণ্ড বহন করবে সেটাও নিত্যানন্দ প্রভু সহ্য করেন না, সেটা তার প্রেম নাকি, এটা তার গাঢ় প্রেম, মহাপ্রভু জানে। কিন্তু দোষ ছলে গুণ, মানে গুণ ছলে কি বলে, দোষ ছলে গুণগান করছেন, দোষ ছলে গুণগান করছেন। তারপরে নিত্যানন্দ প্রভু বাদ গেল, এই যে মুকুন্দ সামনে বসেছিল, মুকুন্দ এই যে মুকুন্দ, আমি সন্ন্যাস গ্রহণ করি, মুকুন্দ একটুও চায় না, আর সন্ন্যাস গ্রহণ করে এই যে আমি তিন সন্ধ্যা স্নান করি, মাটিতে আমি স্নান করি, এই মুকুন্দ একেবার চায় না, আর আমি যেই কষ্ট করি মুকুন্দ তাতে খুব কষ্ট পায়, আর মুকুন্দের কষ্ট দেখলে আমারও কষ্ট হয়, আমি বুঝতে পারি মুকুন্দের মনোভাব, মুকুন্দ একবারও চায় না আমি সন্ন্যাস আশ্রমে গ্রহণ করি। এই অর্থ কি, মুকুন্দ এমনি মনে হচ্ছে মুকুন্দের দোষ বলছে, কিন্তু আসলে মুকুন্দ যে মহাপ্রভুকে কত ভালোবাসেন সেটা বলছে। তার বল বলছেন, এই যে দামোদর ব্রহ্মচারী, এ তো ব্রহ্মচারী আর আমি সন্ন্যাসী, ব্রহ্মচারী থেকে সন্ন্যাসী উপরে, কিন্তু এই ব্রহ্মচারী সবসময় আমার উপরে দণ্ড ধরে থাকে, কখন আমি কোথায় যাচ্ছি কি করছি, আমার সন্ন্যাস ধর্ম যাতে রক্ষা হয় তার জন্য সব সময় আমাকে নজর করে থাকে। কখনো মহাপ্রভু একদিন একজন মহিলা গীত গোবিন্দ গাইছিলেন, আর মহাপ্রভু ছুটছেন সেই দিকে, দামোদর এসে আটকালেন, মহাপ্রভু যাবেন না, ওখানে মহিলা গান গাইছে, আটকে দিলেন। তা বলছে এই দামোদর সব সময় আমার সন্ন্যাস ধর্ম যাতে রক্ষা হয় সব সময় আমার উপর দণ্ড ধরে থাকে। একদিন দামোদর ব্রহ্মচারী কি বলছেন, মহাপ্রভু আপনি কি চান, যে আপনার অপজল জগতে ঘোষণা হোক? বলছে কেন, আপনি কি চান যে আমরা যাকে ভালোবাসি তার নিন্দা মন্দ লোকেরা বলুক? বলছে না, আপনাকে তো আমরা এত ভালোবাসি, আপনার যদি বিন্দু মাত্র কেউ নিন্দা করবে যে আমাদের কষ্ট হবে না, হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? আপনি কেন এই ছেলেকে বারবার আপনার কাছে আসতে দেন? একটা ছেলে মহাপ্রভু মহাপ্রভু সন্ন্যাসী হয়ে সাধুরা ছোট ছেলে দেখলে আদর করে ভালোবাসে, একটা ছেলে বারবার তার কাছে আসছে, মহাপ্রভু আদর করেন ভালোবাসেন, কেন আপনি এই ছেলেকে কাছে রাখেন, কেন আপনি এই ছেলেকে প্রশ্রয় দেন? কেন, ও তো বাচ্চা ছেলে আমার কাছে আসে। না, আপনি একদম করবেন না। কেন? এই ছেলের মা জানেন, এর বাবা নেই, এর মা বিধবা, আর মাকে দেখতে খুব সুন্দরী। আপনি যদি একে আদর করেন লোকেরা বলবে এই মায়ের সঙ্গে কিছু আছে, সেই জন্য ছেলেকে এত আদর করে। আপনি একদম যাবেন এইভাবে সব সময় দামোদর ব্রহ্মচারী দণ্ড ধরে থাকে, তাই বলছেন মহাপ্রভু। এই দামোদর এ ব্রহ্মচারী কিন্তু আমি সন্ন্যাসী, সব সময় আমার উপরে দণ্ড ধরে থাকে, কোথায় আমি কি করছি, কোন দিকে যাচ্ছি, কি করছি, যেন আমার সন্ন্যাস ধর্ম থাকে। দামোদরের কথা বললেন, তারপরে বললেন এই জগদানন্দ, এর কথা তো বলাই বাহুল্য, আমার খালকে বলেছিলাম, এই জগদানন্দ সে আমাকে সব সময় চায় বিষয় ভোগ করতে করাতে, আর সে সুগন্ধি তেল এনে আমার মাথায় লেপন করতে চায়, আর আমি যখন মাখতে চাই না তখন আমার পরে রাগ করে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ করে দরজা বন্ধ করে থাকে। এই কাউকে আমি সঙ্গে নেব না, কাউকে সঙ্গে নেব না, আমার ধর্ম সব নষ্ট, আমি একা একা যাব দক্ষিণ ভারতে, মনের সুখে আমি ঘুরব, কেউ আমাকে কিছু করবে না, খবরদারি করবে না। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু আপনি স্বতন্ত্র ভগবান, আপনি যদি যাবেন কেউ তো আপনাকে আটকাতে পারবে না, কিন্তু আমার একটা লাস্ট একটা কথা আপনি শুনুন, আপনার যদি আপনার বিবেচনা করে মানতে ইচ্ছে করে মানবেন, নাই তো ক্যান্সেল করে দেবেন, কি বলো? আপনি ভাবে বিভোর থাকেন, হরিনাম করতে করতে কখন বেহুশ হয়ে পড়ে থাকেন, কে আপনাকে ধরে উঠাবে? আর আপনি সন্ন্যাসী মানুষ, সব সময় জপ করেন, এক হাতে সংখ্যা নাম রাখেন, আপনি সঙ্গে তো একজন বহির্বাস বহন করার জন্য কাউকে তো দরকার, কেউ আপনার জল বস্ত্র কমণ্ডল বহন করবে, আপনার বস্ত্র বহন করবে, আর আপনি কখনো প্রেমে আবেশ হয়ে কোথাও পড়ে থাকলেন, কেউ তো আপনাকে তুলে নিয়ে সেবা শুশ্রূষা করবে, কাউতেও তো একদম দরকার। তাই নিত্যানন্দ প্রভু বললেন, আমার একটাই সাজেশন, এই সরল ব্রাহ্মণ কৃষ্ণ দাস সম্প্রতি সে বঙ্গ থেকে এসেছে, বাংলা থেকে এসেছে, এ আপনার উপরে খবরদারি করবে না, আপনার সঙ্গে থাকবে, আপনার জলপত্র বস্ত্র জলপাত্র বস্ত্র বহির্বাস বহন করবে আপনার সঙ্গে, আর আপনি দয়া করে একে আপনি অ্যাকসেপ্ট করেন, অন্তত একজনকে আপনি সঙ্গে নিন। তখন লাস্টে মহাপ্রভু স্বীকার করলেন, ঠিক আছে, এইটুকু কৃষ্ণদাসকে, কালা কৃষ্ণদাস তাকে সঙ্গে নিলেন। এখনো যাত্রা শুরু করেননি, মোটামুটি নিত্যানন্দ প্রভুর সঙ্গে কনফার্ম হয়েছে, ঠিক আছে একজন নিয়ে যাব। এরপরে মহাপ্রভু গিয়েছেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে, বললেন যে আমি দক্ষিণে যাব, আমার ভাই বিশ্বরূপ তাকে খোঁজ করার জন্য আমি যাব, আপনি আমাকে বিদায় দিন। স্বামী ভট্টাচার্যকে বললেন, স্বামী ভট্টাচার্য বললেন আমার মাথায় যদি বাস পড়ে আমি সহ্য করতে পারি, আমার নিজের পুত্র যদি মারা যায় তাও আমি সহ্য করতে পারি, কিন্তু আপনার বিরহ আমি কি করে সহ্য করব? এ কথার কথা নাই, আমরা অনেক সময় বলি ও প্রভু আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার কে অনেক সময় মুখে কথা বলে, এই যে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছে, একে মহাপ্রভুর মন রাখার জন্য বলছে না রিয়েল রিয়েল? আচার্যরা বলছেন, পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। এটা শুধু লোক দেখানোর জন্য বলছেন না, সত্যিকারে বিরহে তাদের এই ভাবের উদয় হয়। আমরা তো সেই বিরহ উপলব্ধি করি না, আমাদের কষ্ট অনুভব হয় তখন যখন নিজের পুত্র জ্ঞাতি কুটুম্ব মারা যায়। তখন বলুন ঘরে যে ঘরে যান ও ঘরে ঘরে যে যদি ঘুম তাই আমাদের বিরহটা দেখি আমাদের নিজের টাকা খুয়ে গেল, নিজের স্বজন হারালো, তখন আমাদের কষ্ট। এ হচ্ছে মায়া কষ্ট। কিন্তু বিরহ রামানন্দ রায় আর মহাপ্রভুর সঙ্গে আলোচনা হচ্ছে, মহাপ্রভু প্রশ্ন করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। সেখানে একটা প্রশ্ন হয়েছিল, দুঃখগণের মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? এই জগতে অনেক প্রকার দুঃখ আছে, কারো টাকা চলে গেল দুঃখ হয়, পুরানো টাকা নতুন টাকা করতে পারলো না তার জন্য দুঃখ হয় কি না? তারপরে আরো কত রকমের দুঃখ হয়, সারদাতে টাকা গেল চলে গেল আর ফিরল না, তার জন্য কত দুঃখ হয়। কত রকম নিজের স্বজন হারালো দুঃখ হয়, শারীরিক কষ্টতে দুঃখ হয়। মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন, বলতো দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, দুঃখের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুঃখ কোনটা? রামানন্দ রায় উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন? কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর। কৃষ্ণ ভক্তদের বিরহ এটাই হচ্ছে আসল দুঃখ, এর থেকে বড় দুঃখ হয়। কারো মনে যদি এই দুঃখ জাগ্রত হয়, সাধু সঙ্গ হচ্ছিল, সাধু সঙ্গ থেকে দূরে থাকব, কি কষ্টকর। এই ভক্তের বিরহ সাধু সঙ্গ হচ্ছে না, তার জন্য বিরহ অনুভব করা উচিত। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর। কৃষ্ণ ভক্ত ছাড়া ভক্তের বিরহ থেকে এর থেকে বড় দুঃখ আর জগতে আর নেই। সার্বজনীন ভট্টাচার্য তাই বলছেন মহাপ্রভুকে, আমার মাথায় যদি বাস পড়ে আমি সহ্য করতে পারি, আমার নিজের পুত্র যদি মারা যায় তাও সহ্য করতে পারি, কিন্তু আপনার বিরহ সহ্য করতে পারি না। নবদ্বীপ লীলাতে সেই রকমই আমরা দেখেছি, শিবাস ঠাকুরের একমাত্র পুত্র দেহত্যাগ করেছে কিনা? মালিনী দেবী কান্না করছেন, শিবাস ঠাকুরের কানে গিয়েছে, ভিতর থেকে কেউ কান্না করছে, চট করে শিবাস ঠাকুর ভিতরে ঢুকে গেছে, দেখছে তারই একমাত্র পুত্র 16-17 বছর বয়স হঠাৎ মারা গেছে, কেমন লাগবে? চিন্তা করুন, আমরা বলি আমরাও অনেকে গৃহস্থ, শিবাস ঠাকুরও গৃহস্থ, আমাদের বাড়িতে মহাপ্রভু আসে না, শিবাস ঠাকুরের বাড়িতেই ঢুকেই ছিল মহাপ্রভু, কেন? দেখুন যোগ্যতা, দেখুন শিবাস ঠাকুরের যোগ্যতা, দেখুন নিজের একমাত্র পুত্র হঠাৎ মারা গেছে, কেউ একটু চিন্তা করতে পারেন? নিজের একমাত্র পুত্র মারা গেছে, তার স্ত্রী কান্না করছে, জিজ্ঞাস করছে কান্না করছো কেন? বলছে ছেলে মারা গেছে কান্না করব না। আরে কান্না করো না, মহাপ্রভু আমার বাড়িতে উপস্থিত, তোমার কান্নাতে যদি মহাপ্রভুর কীর্তনের সামান্যতম ডিস্টার্ব হয় আমাদের জন্য খুব খারাপ হবে। কোন মা কি তার কান্না বন্ধ করতে পারে? নিজের পুত্রের বিয়োগে কান্নাই করছে। তখন শিবাস ঠাকুর এক কঠোর কথা বললেন, দেখো তুমি যদি কান্না বন্ধ করতে না পারো, শুনে রাখো, তোমার কান্নাতে যদি মহাপ্রভুর কীর্তনে ডিস্টার্ব হয় তাহলে তোমার ছেলে মারা গেছে। আমিও দেখবো যে মহাপ্রভুর কীর্তনে ডিস্টার্ব হয়েছে তোমার কান্নাতে, আমিও সোজা গঙ্গায় ঝাঁপ দিয়ে আমিও মারা যাব। ভালো হবে, ছেলে যাবে, স্বামীও যাবে। তখন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে জোর করে কান্না বন্ধ করে রেখেছে। কতক্ষণ বন্ধ করে রেখেছে? 3 প্রহর 9 ঘন্টা। তাহলে তার বাড়িতে মহাপ্রভু যাবে না আমার বাড়িতে যাবে? বিচার করতে হয় কত যোগ্যতা হলে মহাপ্রভুর কৃপা পাওয়া যায়। ফিলোসফি অনেক বলা যায়, অনেক শোনা যায়, কিন্তু ব্যক্তি জীবনে যখন মিল হয় না সেটা হচ্ছে জ্ঞান, কিন্তু যখন মিল হয় সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান মানে প্র্যাকটিক্যালের সঙ্গে মিল আছে। মুখস্থ বিদ্যা অনেক হতে পারে, গীতা ভাগবত মুখস্থ করা যায়, ফিলোসফির পাহাড় মাথায় ঢুকে রাখা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল হওয়া দরকার। তাই শিবাস ঠাকুরকে মহাপ্রভু এত ভালোবাসতেন। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আমার পুত্র মারা গেছে, মাথায় বাস পড়ুক তাও আমি সহ্য করতে পারি, আপনার বিরহ আমি সহ্য করতে পারি। আপনি আমাকে উদ্ধার করেছেন, আমার যে কঠিন হৃদয় এত তাড়াতাড়ি কি করে সংশোধন হবে? আপনি আরো কিছুটা ঘষা মাজা করুন, তারপরে তো আমার হৃদয়টা ঠিক হবে। আর আপনি এই আমাকে উদ্ধার করলেন, এই আপনি যদি চলে যান, আমার তো কঠিন হৃদয় ঠিক হলো না। আপনি আর কয়েকদিন থেকে থেকে আমার হৃদয়টাকে ঠিক করে যান, আর অন্তত 20 দিন থাকুন। মহাপ্রভু বলছেন, না হ্যাঁ, তাহলে অন্তত 10 দিন। তারপর বলে 5 দিন। মহাপ্রভু 5 দিন স্বীকার করলেন। মহাপ্রভু 5 দিন সর্বে ভট্টাচার্যের বাড়িতে থাকলেন, প্রসাদ গ্রহণ করলেন, তারপরে দক্ষিণে যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করে প্রথমেই চলে গেলেন কোথায়? আলালনাথে। আলালনাথে সেখানে অবস্থান করলেন। সেখানে বর্ণনা করা আছে, আশেপাশে গ্রাম থেকে হাজার হাজার মানুষ মহাপ্রভুকে দেখার জন্য আসছে। আমি কি একটু আরো 20 মিনিট বেশি বলি, কারণ আমি দেরি করে শুরু করেছি? হ্যাঁ, আপনাদের যদি অসুবিধা না হয়, শেষ হলে তো সমুদ্রের পাড়ে ঘুরবো। আমার ইচ্ছা ছিল আর একটু এগোয়ে, সেইটুকু আমি করি। আমি অত এক একদিনের একটা টার্গেট রেখেছি, তা সেইভাবে ততটা অন্তত এগোয়ে যাই আর একটু অন্তত। মহাপ্রভু কৃষ্ণদাসকে নিয়ে, কালা কৃষ্ণদাসকে নিয়ে তিনি রওনা দিলেন। ভক্তরা যেতে যেতে আলালনাথ পর্যন্ত গেলেন সঙ্গে সঙ্গে। আলালনাথে সেখানে থাকলেন, সকালে সারা গ্রামবাসীরা সব ছুটে এসছে মহাপ্রভুকে দর্শন করবেন। মহাপ্রভু দর্শন দিন, সেখানে বর্ণনা করা আছে গাছের উপরে ছাদের ছাদে হাজার হাজার লাখ লাখ মানুষ সব অপেক্ষা করে আছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। আর সবাই চিৎকার করছে, মহাপ্রভু দর্শন দিন, মহাপ্রভু দর্শন দিন। এরকম যখন ব্যাকুল, তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছে, কি হয়েছে বাইরে? বলছে, ভক্তরা আপনার দর্শন চান। তখন মহাপ্রভু বাইরে বেরোয়ে হরি বল, হরি বল, হরি বল, এরকম যখন হাত তুলে হরি বল হরি বল বলেছে, সবাই মহাপ্রভুকে দর্শন করেছেন আর কৃপা পেয়ে গেল সবাই। কেউ আর ঘরে ফিরে যাচ্ছে না। পরের দিন আবার আসছে, দেখছে মহাপ্রভু এইভাবে এত ভিড় হচ্ছে। একদিন দুই চার দিন থাকার পরে একদিন কি করেছেন, ভোরে ভোরে কাউকে না জানিয়ে শুধু কালা কৃষ্ণদাসকে নিয়ে রওনা দিয়েছে। ভক্তরা প্রণাম করে মূর্ছিত হয়ে থাকলেন, লোকেরা ঘুম থেকে ওঠার আগেই মহাপ্রভু রওনা দিয়েছেন। যেতে 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 পুরী থেকে গেলেন আলালনাথ, আলালনাথ থেকে রওনা দিয়ে দিয়ে দক্ষিণ ভারতে প্রথমে কুর্মক্ষেত্রে গেলেন, যেখানে কুর্ম ভগবান আছে। এই কুর্ম ভগবানের একটা প্রকট কাহিনীও আছে। একবার রামানুজ আচার্য পুরীধাম, আর পুরীধামে এসে জগন্নাথকে দর্শন করলেন, সব কিছু দেখলেন। দু চার দিন থাকার পরে রাজার সঙ্গে দেখা করলেন। রাজা বললেন, সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, ঠাকুরের সেবা পুজো ঠিক চলছে তো? বলছে, সেবা পুজো তো আসলে পাণ্ডারা করছে, কিন্তু নিয়ম কানুন মেনে করছে না। এই নিজের ইচ্ছা মতন, কোনো শাস্ত্রের সঙ্গে মিল নেই, উল্টা পাল্টা করছে সব পাণ্ডারা। তখন রাজা বললেন রামানুজ আচার্যকে, প্রভু তাহলে আপনি থেকে আমাদের পাণ্ডাদের সেমিনার দিন, যেমন আমাদের মায়াপুরে ডিটি ওয়ার্শিপ সেমিনার হয়। হ্যাঁ, কোর্স হয়। তা রাজা বললেন, আমাদের পাণ্ডাদের আপনি শাস্ত্র অনুসারে শিক্ষা দিন কি করে পূজা করতে হয়। বলছে, হ্যাঁ তাহলে আমি শিক্ষা দেব। পরের দিন শিক্ষা দেবেন, একটা ডেট ফাইনাল হয়েছে, সব পাণ্ডাদের শিক্ষা দেবেন কি করে পূজা অর্চনা করতে হয়। আর সেই রাত্রে রামানুজাচার্য একটা ঘরে শুয়েছেন, একটা ঘরে শুয়েছেন, সেই ঘরে রাত্রে জগন্নাথ এসে হাজির হয়েছে। জগন্নাথ এসে হাজির হয়ে রামানুজাচার্যকে বলছে, বড় পণ্ডিত হয়েছে তুমি, কি মনে করছো যে আমার সেবকরা যা সেবা করে কিছু জানে না, তুমি বেশি জানো, অত পণ্ডিতগিরি এখানে দরকার নেই। দক্ষিণ ভারতে আছো, পণ্ডিতগিরি সেখানে দেখাও, এখানে আমার পণ্ডিতগিরি দেখাতে হবে না। তাই বলে রামানুজাচার্যের পা ধরেছেন, পা ধরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন। কোথা থেকে? পুরী থেকে ছুঁড়িয়ে দিয়েছেন জগন্নাথ 150 কিলোমিটার দূর যে কুর্মক্ষেত্র, সেখানে যে রামানুজাচার্য পড়েছে। দুটো কারণে, একটা কারণ হচ্ছে রামানুজাচার্যকে শিক্ষা দিলেন আমার পাণ্ডারা যা করে সেটাই ভালো। এটা হচ্ছে আসলে আমরা জগন্নাথ লীলায় অনেক জায়গায় আলোচনা করেছি, পাণ্ডারা যা করে সেটাই জগন্নাথ খুশি। এই দুই মাতাজি খালি কথা বলছে কেন? এই দুই মাতাজি কান দিয়ে শুনতে, মুখ বন্ধ, কথা বলছেন কেন? আসলে পাণ্ডারা যা করে সেটাই জগন্নাথ খুশি হয়। অনবসর কাল, স্নান যাত্রার পরে 15 দিন, ওই 15 দিন কি হয়, জগন্নাথ তো বাইরে নো এন্ট্রি বোর্ড দিয়ে দেয় যে আমার জ্বর হয়েছে। আসলে জ্বরটর কিছু না, ভিতরে লক্ষ্মী দেবীর সঙ্গে একান্তে বিহার করেন। সারা বছর লক্ষ্মী দেবীকে টাইম দেয় না, সেই জন্য হোম মিনিস্টার খেপে যায়। দিনের বেলায় জগন্নাথ মানুষকে দর্শন দেয়, রাত্রেবেলায় দেবতাদের দর্শন দেয়। সারা বছর এরকম চলে, লক্ষ্মী দেবী দুঃখ, সেই জন্য লক্ষ্মী দেবীকে টাইম দেওয়ার জন্য এই স্নান যাত্রার পরে বাইরে নো এন্ট্রি বোর্ড দিয়ে দেয়, বলে আমার জ্বর হয়ে গেছে, কেউ ঢুকবে না। আসলে অন্তরঙ্গ হচ্ছে এই, লক্ষ্মী দেবীর সঙ্গে 15 দিন একান্তে বিহার করেন। আর ওই সময় জগন্নাথের যে পাণ্ডারা সেবা করেন তারা হচ্ছে বিশ্বা বসুর ললিতার বংশধর, আর একটা আছে বিদ্যাপতি, তার যে ব্রাহ্ম মিস্ত্রি ছিল তার একটা বংশধর পাণ্ডারা আছে। সারা বছর তারা সেবা করে, আর শুধু এই অনবসর স্নান যাত্রা থেকে উল্টোরথ পর্যন্ত এই যে ললিতার যে বংশধর তারা সেবা করে। বিশ্বাবসু কিভাবে সেবা করত জগন্নাথকে? নে খা, মন্ত্রতন্ত্র অত নয়, জঙ্গল থেকে ফলমূল আনত, ভগবানকে চরণে দিত, এই নিবেদন করে ওখানে আবার প্রসাদ সৎ খেয়ে চলে আসত। তাই হচ্ছে ভাব সাধারণ। আসলে সেই জন্য এই 15 দিন অনবসর কালে 15 দিন জগন্নাথের যে সেবা হয় সে সেবাটা এরকম হয়, 15 দিনে জগন্নাথকে যে পাণ্ডারা সেবা করে, জগন্নাথকে ভিতরে ভোগ লাগায়, প্রসাদ হয়, ওই প্রসাদ জগন্নাথের সামনে বসে বসে খায়, আর বসে বসে খেয়ে ওই জগন্নাথের সামনে এটো কাটা ফেলে রাখে 15 দিন। আপনারা বলবেন এ আবার কি নিয়ম? ভগবানের সামনে খাওয়া আমরা খাই, ভগবানের পর্দা বন্ধ করে খাই, এটো কাটা কিছু জ্ঞান নেই মন্দিরের ভিতরে? আসলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এমনি আপনাদের বাড়িতে যখন আত্মীয় আসে খুব নিয়ম কানুন দেখান, জায়গা পরিষ্কার করে নিয়ম অনুসারে তাকে খেতে দেন, তাই তো? যখন নিজেরা ডাইনিং টেবিলে বসে খান, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একজনের এটো আর একজন এটো খায় কি না? খায়, খায় না? এ হচ্ছে নিজের লোক, সেখানে অত নিয়ম কানুন থাকে না। তা এই যে পাণ্ডারা সেবা করে তারা মনে করে জগন্নাথ আমার ঘরের লোক, সেই জন্য তাদের যা করে ওতেই জগন্নাথ খুশি, তাদের ভাব উন্নত ভাব। সেটাই রামানুজাচার্যকে শিক্ষা দিলেন যে আমার পাণ্ডারা যেভাবে পূজা করে সেটাই আমাকে খুশি হয়। আর একটা শিক্ষা দিলেন, ওইখানে আসলে কুর্ম বিগ্রহ ছিল, জঙ্গলের ভিতরে কেউ জানত না অনেকদিন থেকে। রামানুজাচার্যকে যখন জগন্নাথ ছুঁড়ে ফেলে দিয়েছে, ওইখানে রামানুজাচার্য পড়েছে, পড়ে যে উঠে দেখছে কুর্ম বিগ্রহ, তখন সেই বিগ্রহ আবার প্রতিষ্ঠা করেছেন, এখন বড় মন্দির হয়েছে, ভগবানের ইচ্ছা হয়েছে আমি প্রকটিত হব, তাই রামানুজাচার্যকে ফেলেছে ওখানে। এই দুটো কারণে মহাপ্রভু চলতে চলতে আলালনাথ থেকে চলতে চলতে কুর্মক্ষেত্রের দিকে